ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন যে তিনি কংগ্রেস অনুমোদিত বর্ষশেষের বিশাল অর্থ প্রস্তাবে সই করবেন না, যার মধ্যে রয়েছে করোনা ভাইরাসের সাহায্য বাবদ $90,000 কোটি এবং ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খরচ বাবদ $14,00,000 কোটি। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বিভিন্ন কর্মসূচিতে তাঁর কথায় অপব্যয় বলে অভিহিত করেন, যেমন মিশরকে সামরিক সাহায্য প্রদান, জাদুঘরের জন্য অর্থায়ন এবং কৃষি ক্ষেত্রে ও বন্য প্রাণী সংরক্ষণ প্রচেষ্টায় অর্থায়ন। তিনি সুনির্দিষ্টভাবে আপত্তি জানিয়েছেন করোনা ভাইরাস ত্রাণ কার্যক্রমের অর্থায়ন সম্পর্কে, যেখানে তিনি বলছেন যে ক্ষুদ্র ব্যবসা খাতে অপর্যাপ্ত অর্থ দেওয়ার কথা বলা হয়েছে, অথচ তারা এই মহামারীর সময় দুর্ভোগের শিকার হয়েছে। তাছাড়া ব্যক্তিদের সরাসরি দেও অর্থের পরিমাণও পর্যাপ্ত নয় বলে তিনি উল্লেখ করেন। যে প্রস্তাব কংগ্রেসে বিপুল ভোটে পাশ করা হয় তাতে অধিকাংশ ক্ষেত্রে মাথাপিছু $600 করে দেয়া হবে, যা মার্চ মাসে দেয়া ত্রাণ প্যাকেজের অর্ধেক। ট্রাম্প বলছেন এই অর্থ এইবার মাথাপিছু $2,000 হওয়া উচিত। ট্রাম্প আরো বলেন, আমি কংগ্রেসকে বলছি এই আইনে ব্যক্ত অপ্রয়োজনীয় অপব্যয় বাদ দিয়ে আমাকে যথার্থ প্রস্তাব পাঠাতে, নইলে আগামী প্রশাসনকে কোভিড-19 প্যাকেজ প্রদান করতে হবে। ডেমোক্রেটরা করোনা ভাইরাস ত্রাণ প্যাকেজে আরো অর্থ প্রদান করার পক্ষে ছিলেন, কিন্তু রিপাবলিকানরা তা মানতে চাননি। ট্রাম্পের ভিডিও বার্তার জবাবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আরও অর্থ প্রদানের বিষয়ের উপর ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রিপাবলিকানরা সরাসরি চেকে এই বর্ধিত অর্থ প্রদানের বিষয়ে আপত্তি জানিয়ে এসেছেন, তবে অবশেষে প্রেসিডেন্ট যখন মাথাপিছু $2,000 করে দিতে রাজি হয়েছেন, ডেমোক্রেটরা সর্বসম্মতিক্রমে বিষয়টিকে এই সপ্তাহে কংগ্রেসে উত্থাপনের জন্য প্রস্তুত আছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা লক্ষ লক্ষ শরণার্থী এবং বাস্তুচ্যুত লোকদের কোভিড-19 মহামারী থেকে নিরাপদে রাখতে সাহায্য করার জন্য $45,500,000,000 সাহায্যের আবেদন করছে। এই মহামারী শুরু হবার পর থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা 13টি দেশে নজরদারি করেছে। এই বিপন্ন লোকজনের 74% তাদের মৌলিক চাহিদার অর্ধেকেরও কম পূরণ করতে সক্ষম। 2019 সালে মহামারী শুরু হবার আগের তুলনায় এই সংখ্যা 21% বেশি। তাছাড়া এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই বিপন্ন লোকজনের মধ্যে 80% বেঁচে থাকার জন্য নেতিবাচক পথ বেছে নিতে বাধ্য হয়েছে, যেমন নিজেদের সব জিনিসপত্র বিক্রি করা, যৌন কর্মী হওয়া এবং শিশুদের শ্রমে নিয়োগ করা। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেন যে শহরের শরণার্থীরা প্রয়োজনীয় জিনিসের দাম দেন তাঁদের দৈনিক মজুরি দিয়ে, কিন্তু কোভিড-19 লকডাউনের কারণে তাঁদের কাজ নেই, জীবন ধারণের মতো কোনো উপার্জনও নেই। বালুচ বলেন অনেক অঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ বাজারহাট বন্ধ রয়েছে এবং নানান বিধিনিষেধের কারণে দৈনিক কাজের সুযোগ থেকে তারা বঞ্চিত। বালুচ আরো বলছেন যে বাস্তুহারাদের শিবিরে প্রচুর ভিড় থাকায় শরণার্থীরা শারীরিক দূরত্ব বজায় রাখতে পারছে না, তাই তাদের নিরাপদে রাখার লক্ষ্যে তাদেরকে পানি, সাবান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেয়া হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে যে অর্থ পাওয়া গেলে মৌলিক চাহিদা মেটানো সম্ভব হবে। তাছাড়া নারী পুরুষের সহিংসতা বন্ধ করা, শোষণ থেকে লোকজনকে রক্ষা করা এবং মানসিক স্বাস্থ্য পরিচর্যা ও মনস্তাত্ত্বিক বিষয়ে পরামর্শ প্রদানও সম্ভব হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করতে চায় তুরস্ক, একই সঙ্গে চায় বিনিয়োগ ও বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত করতে। ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসোগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এই আগ্রহ ব্যক্ত করেছেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে।
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসোগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এই আগ্রহ ব্যক্ত করেছেন। তার কথায়, আমাদের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, তুলনামূলকভাবে দামও কম, এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। রোহিঙ্গা সংকটের আসল সমাধান চেয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখের বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে যথেষ্ট করছে না, তবে তুরস্ক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা শুধু কথা শুনতে চাই না, কাজেও এর সঠিক প্রতিফলন দেখতে চাই। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন মেভলুত সাভাসোগলু। বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় এক বোঝা, তাদেরকে অবশ্যই দেশে ফিরতে হবে, তবে নিরাপদে ও সম্মানের সঙ্গে যাতে ফিরতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাণিজ্য কোভিড সহ বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আমরা আগ্রহী, এই জন্য একসঙ্গে কাজ করতেও আমরা প্রস্তুত। বিকেলে বারিধারায় তুরস্কের নতুন দূতাবাস ভবন উদ্বোধন করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশের নতুন দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি দুই দেশে উন্মোচন করা হবে। কোভিড পরিস্থিতির উন্নতি হলে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন এটাও জানানো হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে করোনা ভাইরাসের টিকা দানের প্রস্তুতি জোরে সোরেই চলছে। আগামী বছরের শুরুতেই এই কর্মসূচি চালু হবার সম্ভাবনা। টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে প্রায় 30 কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতে করোনা ভাইরাসের টিকাকরণের প্রস্তুতি জোর কদমে চলছে। আগামী বছরের শুরুতে এই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা। টিকাকরণে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে প্রায় 30 কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে টিকাকরণে বাচ্চাদের বাদ রাখা হচ্ছে, শিশু বা নাবালকরা নয়, শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই আপাতত টিকা পাবেন বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর। গতকালই এক উচ্চ পর্যায়ের স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, টিকাকরণের তালিকায় এখনই বাচ্চাদের রাখা হচ্ছে না, 18 বছরের উপর অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য টিকার কথা ভাবা হচ্ছে। বাচ্চাদের এখনই কেন টিকা নয়, সংশ্লিষ্ট সূত্রের খবর, টিকা প্রস্তুতকারী অধিকাংশ সংস্থায় ট্রায়ালের ক্ষেত্রে শিশু বাচ্চা বা নাবালকদের উপর তা প্রয়োগ করেনি, তাই সরকার টিকাকরণের তালিকায় এখনই রাখতে চাইছে না বাচ্চাদের। কেন্দ্রের তরফে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বারবার রাজ্যগুলিকে সতর্কও থাকতে বলা হচ্ছে, উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত রাখতে নির্দেশও দেওয়া হয়েছে। এই অবস্থায় বাচ্চা বা নাবালকদের ক্ষেত্রে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য না থাকায় কেন্দ্র ঝুঁকি নিতে চাইছে না বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকার এ বিশ্ব সংবাদ শুনছেন আপনারা ওয়াশিংটন থেকে। বার্তা সংস্থা দি অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে যে ইসরায়েলের বিভাজিত সরকারের পতন ঘটেছে এবং এর ফলে গত 2 বছরে চতুর্থবার নির্বাচন হতে চলেছে। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে সংসদের বাজেট পাশ করার কথা ছিল, কিন্তু তা করতে ব্যর্থ হবার পর ইসরায়েলি সংসদ অর্থাৎ কেনেসেট নিয়ম মতো বিলুপ্ত হয়। মার্চ মাসের 23 তারিখে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতানিয়াহু এবং তার প্রতিপক্ষ বেনি গ্যান্টস একত্রে করোনা ভাইরাস সংকট মোকাবিলার জন্য গত মে মাসে জোট গঠন করেছিলেন, কিন্তু তাঁদের এই সহযোগিতা সত্ত্বেও অন্তর্দ্বন্দ্ব ও অবিশ্বাস লেগেই ছিল। জনমত জরিপে দেখা যাচ্ছে যে আজ নির্বাচন হলে নেতানিয়াহু অসন্তুষ্ট সাবেক মিত্রদের ত্রিপক্ষীয় জোটের কাছ থেকে কঠিন হুমকির সম্মুখীন হতেন। তবে এখনও ইসরায়েল যে দক্ষিণপন্থী রাজনীতিকদের দ্বারাই পরিচালিত হবে সেটা প্রায় নিশ্চিত, যারা কিনা ফিলিস্তিনিদের কোন রকম ছাড় দেওয়ার বিরোধী, আর তাতে করে আসন্ন বাইডেন প্রশাসন যে শান্তি আলোচনা আবার শুরু করতে চাইছেন তা আরও জটিল হয়ে পড়বে। একজন চীনা অস্ট্রেলিয়ান লেখক তার পরিবারকে জানিয়েছেন যে তাকে চীনে প্রায় 2 বছর আটক রাখার সময় তার উপর নির্যাতন চালানো হয়েছে, তবে তার এই আস্থা আছে যে তিনি আদালতে ন্যায় বিচার পাবেন। গত বছর ইয়াং হেং জুন নামের এই ব্যক্তি জানুয়ারি মাসে তার স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে নিউ ইয়র্ক থেকে চীনের দক্ষিণাঞ্চলে গিয়ে পৌঁছানো মাত্র তাকে আটক করা হয়। 55 বছর বয়সী এই গুপ্তচর বিষয়ক ঔপন্যাসিক এবং গণতন্ত্রপন্থী এই ব্লগারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয় যাতে তার বিচার করা যায়। ইয়াং এই ছুটির মৌসুমে তার স্ত্রী পুত্রদের এবং বন্ধুদের একটি চিঠি লেখেন যা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও দেখছে, যেখানে তিনি লিখেছেন যে তাকে নির্যাতন করা হয়েছে কিন্তু সুবিচার পাওয়ার ব্যাপারে তার আত্মবিশ্বাস রয়েছে। তিনি বলছেন, তাকে দোষী বলে রায় দেয়া হবে কিনা তাতেই বোঝা যাবে যে আদালত আইন দ্বারা পরিচালিত হয় নাকি একচ্ছত্র ক্ষমতার দ্বারা। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
যুক্তরাজ্য থেকে ফেরা মাত্রই 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে, তিনি যে কেউ হন না কেন। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বুধবার এটাই জানিয়ে দিলেন, বললেন নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই ব্যবস্থা। ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। এ পর্যন্ত 40টি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর মতে, বাংলাদেশে এ মুহূর্তে লকডাউনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আমাদের দেশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ওদিকে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্ল্যান্ট বন্ধ থাকায় সরকারি হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে, যদিও স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন সহসাই এই সংকট কেটে যাবে। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ অস্থায়ী ভিত্তিতে ভারত থেকে অক্সিজেন এনে সরবরাহ করছে, যা কিনা যথেষ্ট নয়। সরকারি হাসপাতালে প্রতিদিন 100 টন তরল অক্সিজেনের চাহিদা রয়েছে, এর 90 ভাগই সরবরাহ করে লিন্ডে বাংলাদেশ। করোনার কারণে নির্ধারিত জেলা প্রশাসক সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী 5 জানুয়ারি ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল। গত 24 ঘন্টায় করোনায় আরো 30 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,359 জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 1,367 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
অযোধ্যায় মসজিদ নির্মাণের পরিকল্পনা শুরু হতে না হতেই মুসলমানদের দুটি গোষ্ঠীর মধ্যে মতানৈক্য প্রকট হয়ে উঠেছে। গত শনিবার অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের বদলে কাছেই ধন্নীপুর গ্রামে নতুন জায়গায় নতুন করে মসজিদ তৈরির নকশা প্রকাশ করা হয়েছে। আর আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ওই মসজিদ যদি হয় তা হবে অবৈধ নির্মাণ। ল বোর্ডের প্রতিনিধি জাফর ইয়াব জিলানি আজ বলেছেন, ওয়াকফ আইন এবং শরীয়তের বিধান অনুযায়ী মসজিদের জমি বিনিময় করা যায় না, মসজিদও একটির জায়গায় অন্য একটি তৈরি করা যায় না। কাজেই অযোধ্যায় যে নতুন মসজিদ নির্মাণের কথা ভাবা হচ্ছে তা অবৈধ ও বেআইনি। জিলানি বাবরি মসজিদ অ্যাকশন কমিটিরও সদস্য। ওই কমিটি সুপ্রিম কোর্টের গত বছরের রায়ে খুবই অসন্তুষ্ট। তার কথায় উত্তরে মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যে ট্রাস্ট গঠন করা হয়েছে তার সম্পাদক আতাহার হোসেন বলেন, সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি মামলার রায়ে ওই জমি দিতে বলেছে, সেই অনুযায়ী সেখানে যে মসজিদ নির্মাণ হচ্ছে তাকে কোনো মতেই বেআইনি বলা যায় না। আর শরীয়তের বিধান এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করেন, সুতরাং যারা এটাকে অবৈধ বলছেন তাদের ব্যাখ্যার সঙ্গে আমাদের ব্যাখ্যা মেলে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
জলই যাদের জীবন সেই অন্তহীন জীবনে বেঁচে থাকার তাগিদ খুঁজেই যারা প্রাণ হাতে করে পৌঁছে যান গভীর সমুদ্রে, তারা মৎস্যজীবী। আর এই মৎস্যজীবীরাই মাছে ভাতে বাঙালির পাতে ভিন্ন স্বাদের মাছ তুলে দেওয়ার কর্মব্যস্ততায় বছরে 4টে মাস পড়ে থাকেন রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে সমুদ্র উপকূলবর্তী নামখানা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বালিয়ারা অঞ্চলে। এখানে কমপক্ষে 10,000 মৎস্যজীবী শুটকি মাছ বানানোর কাজে যুক্ত। আমরা তাদের জীবনের খোঁজে, তাদের জীবন কথা জানতে পৌঁছে গিয়েছিলাম কলকাতা মহানগরী থেকে 126 কিলোমিটার দূরে সমুদ্রের এই পারে বালিয়ারাতে।
আমরা এখানে শুটকি মাছের কাজ করি, আমরা শুটকি মাছ তৈরি করি নৌকাতে করে বা ট্রলারে করে, যারা আছে তারা মাছ ধরে নিয়ে আসে আর আমরা এখানে সেই মাছগুলোকে শুকিয়ে মানুষের খাবার উপযুক্তভাবে তৈরি করি।
আমাদের মাসে একটা বেতন চুক্তিতে আসি, সিজন কন্ট্রাক্ট থাকে, এবার তার মধ্যে আমাদের কাজ হয়, তাতে সারাদিনও হতে পারে, এবার ট্রলারের উপরে নির্ভর, যখন মাছ ঢুকবে তখনই আমরা কাজ করব।
আগের অনুপাতে এখন কিন্তু নদীতে মাছ নেই, বর্ষাকাল এই যে শীতকাল, বর্ষাকালও মাছ হয়নি, শীতকালে যদি মাছ না হয় কোনো দিকে কোনোভাবে কোনো সহযোগিতার রাস্তা নেই। যারা এই মৎস্যজীবীরা যাদের সহযোগিতা পায় এবং জীবন জীবিকা করতে পারে, তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে।
এখানে কাজ করতে আসি সকাল থেকে হাজার 1,250 করে পড়ে, আমাদের পোষায় না, আমরা গরিব দুঃখিয়া কাজ করি এখানটায়।
পরে পরিকাঠামোগত দিক থেকে মৎস্যজীবীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানালেন স্থানীয় অঞ্চলের সভাপতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের মানুষজন।
আমাদের এখানকার আগে রাস্তাঘাটটা ঠিক একটা ভালো ছিল না, সেই রাস্তাগুলো আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডের পক্ষ থেকে আমাদের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা উনি আমাদের এই জিবিটির আন্ডারে আমাদের এখানে সমস্ত প্রায় রাস্তাগুলো পিচের রাস্তা করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।
দৈনন্দিন যে কাজটা করে যে জীবিকা অর্জন করছে তাতে কিন্তু ওনাদের ঠিক মতো চলে না। সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট যদি এখানে একটু দেখেন, দৃষ্টি আকর্ষণ করেন, বর্তমান যে গভর্নমেন্ট রুলিং গভর্নমেন্ট আছে, তো এখানে হচ্ছে একটা ফ্ল্যাট হাউস করতে হবে, একটা জেটি ঘাট করতে হবে, বরফ কল করতে হবে। এবার কিছু লোকের এখানে দেখা যাচ্ছে আনাগোনা ক্ষেত্রে যে একটা হচ্ছে বাথরুম টয়লেটের প্রয়োজন আছে।
মাছে ভাতে বাঙালির পাতে ভিন্ন স্বাদের শুটকি মাছ তুলে দিচ্ছেন মৎস্যজীবীরা। তাদের জীবন কথাই জানতে আমরা ছুটে এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফেজারগঞ্জের বালিয়াড়িতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ইয়াফির খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
ফুলের মূর্ছনা আর আলোকসজ্জায় এভাবেই স্বাগত জানাচ্ছে রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রিকে ঘিরে আয়োজন। তবে এবারে একেবারেই ভিন্ন চিত্র যেন নেই জনমানুষের চিরচেনা হই হুল্লোড়, কারণ একটাই, করোনা ভাইরাস সতর্কতা। তারপরও দেখা মিলল আমোদে মানুষদের, তবে উল্লাসে কিঞ্চিত সাবধানী তারাও। প্রতি বছর আসেন জন এবং তার বন্ধু বলছিলেন প্রতি বছর মানুষের ভিড়ে পা ফেলাই দায়, আর এখন তবে কঠিন সময় পার করছে সবাই, তারপরও এর উদ্দীপনা একই রয়েছে। ব্রঙ্কসে থাকেন অ্যালবার্ট, বললেন ভিড় না থাকাতে ভালোই লাগছে। সুদূর আলবেনিয়া থেকে আগত মারিয়া ভীষণ অভিভূত।
I feel amazing. I love it here, honestly. I fell in love with it. It's amazing. It's really an amazing experience.
75 ফুট দীর্ঘ এই ক্রিসমাস ট্রির নিচে যথারীতি চলছে আইস স্কেটিং। একই সাথে অনেক মানুষের পদচারণাকে মিস করলেও আয়োজনের মূল সুর একই আছে অনুভব করছেন লুইস।
Now it's corona time, social distancing and everything, so not many people are around in there. I think it's beautiful. I come here a lot of times. It used to be mostly crowded. Today there's not much of people in here, but I think it's as splendid and beautiful as it always is.
সতর্ক এই সময়ে মানুষের বিপুল পদচারণা না থাকলেও লুইসের মতোই রকফেলার সেন্টারের ক্রিসমাস আয়োজনের সুর সবাই অনুভব করছেন অন্তরে। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
এখন আমরা শুনবো জয়তি দাশগুপ্ত কাছে।
2020 সালে চীনের বাইরে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত প্রথম অঞ্চলগুলির মধ্যে একটি ছিল ইউরোপ। সেখানে মহামারীটি প্রভূত ক্ষতি করেছে। এই রোগের সংক্রমণ দ্বিতীয়বার শুরু হবার পর বেশ মারাত্মক হয়ে উঠেছে ইউরোপে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে এই মহাদেশটিকে মহামারীর কেন্দ্রস্থল হিসেবে গণ্য করা হয়েছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হেনরি রিজওয়েল তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে টিকা কর্মসূচি চালু করার আশ্বাসে মনে করা হচ্ছে যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হবে। 2019 সালের 31 ডিসেম্বর চীন প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের উহান শহরে একটি নতুন ভাইরাল নিউমোনিয়া সম্পর্কিত সতর্কবার্তা জারি করেছিল। 2020 সালের জানুয়ারি শেষ দিকে ফ্রান্সে প্রথম এই করোনা ভাইরাসের আক্রমণ চিহ্নিত করা হয়েছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ উত্তর ইতালি মহামারীটির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। 10 মার্চ পুরো ইতালি জুড়ে লকডাউন শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলির উপর সবচেয়ে তীব্র নিয়ন্ত্রণ এই কোভিড এর কারণে করা হয়েছিল। কিন্তু এত কিছু করা সত্ত্বেও 9 দিন পরে ইতালিতে মৃত্যুর সংখ্যা চীনের মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছিল। ইতালির পরই ফ্রান্স ও স্পেন কঠোর লকডাউন আরোপ করেছিল। স্কুল, ব্যবসা, স্টেশন এবং বিমানবন্দর সবকিছুই বন্ধ ছিল। ইউরোপের শহরগুলি লকডাউনের কারণে একেবারে নিস্তব্ধ হয়ে পড়েছিল। অর্থনীতি বাঁচাতে এবং মানুষকে চাকরিতে রাখার জন্য সরকারকে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়েছে। ভাইরাস নার্সিং হোমগুলোতে ছড়িয়ে পড়ার ফলে ইউরোপের জনগোষ্ঠী যারা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ছিলেন তাদের উপর মারাত্মক প্রভাব পড়েছিল। ক্রমবর্ধমান সংক্রমণ সত্ত্বেও কিন্তু যুক্তরাজ্য তার লকডাউনটি শুরু করতে 2 সপ্তাহের জন্য দেরি করেছিল। শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছিলেন যে এর ফলে কিন্তু হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে এবং এর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের নীল ফার্গুসন বলেন, আমরা যদি 1 সপ্তাহ আগে লকডাউন ব্যবস্থা চালু করতাম তবে মৃত্যুর সংখ্যা কমপক্ষে অর্ধেক কমাতে পারতাম। 2020 সালে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি হয়েছিল ইউরোপ মহাদেশের যুক্তরাজ্যে। এপ্রিল মাসের 5 তারিখে প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা করা হয়েছিল। এই সময় রানী এলিজাবেথ টু যুক্তরাজ্যের জনগণের মনের জোর বাড়ানোর চেষ্টা করেছিলেন।
Well, we may have more still to endure. Better days will return. We will be with our friends again. We will be with our families again. We will meet again.
Rani Elizabeth II bolin,
aro bhalo din phire ashbe. Amra abar amader bondhuder sathe thakbo, amra abar amader poribarer sathe thakbo, amra abar shobai porosporer shonge dekha korte parbo.
Grisher shurute shongkromon kome giyechilo ebong Europe lockdown tule nay. Sarkar jonosadharonke bhortuki diye shahajjo korar chesta kore jate manush baire beriye ashe ebong byay korte pare. Tobe এর পরিণতিও ছিল কিন্তু খারাপ। সেপ্টেম্বর মাসে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলি খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সংক্রমণের হার আবার বাড়তে শুরু করে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেন,
Our world has reached an agonizing milestone. The loss of 1 million lives from the COVID-19 pandemic.
সারা বিশ্বে COVID-19 মহামারী থেকে 10 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। অক্টোবরের মধ্যে ইউরোপে মহামারী দ্বিতীয়বারের মতো আঘাত হানে, যা প্রথমটির চেয়ে মারাত্মক প্রমাণিত হয়েছে। লকডাউন আবার শুরু করা হয়েছিল এবং বেশ কয়েকটি শহরে বিক্ষোভ দেখানো হয়েছিল। তবে এই 2020 সালের শেষের দিকে বিজ্ঞান কিন্তু আমাদের আশার আলো দেখিয়েছে। প্রাথমিক পরীক্ষাগুলিতে 3টি ভ্যাকসিন সাফল্যের হার 90% পর্যন্ত পেয়েছে। যুক্তরাজ্য প্রথম পশ্চিমা দেশ হয়ে ওঠে যেগুলি জনটিকা দেওয়ার জন্য ফাইজার বায়োএনটেক ওষুধ অনুমোদন করে এবং কার্যকরী করার কথা বলে। এরপর সমগ্র ইউরোপ যুক্তরাজ্যকে অনুসরণ করবে বলে মনে করা হচ্ছে। অন্যান্য ভ্যাকসিনগুলি আগামী সপ্তাহগুলিতে অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা সতর্ক করেছেন যে মহামারী কাটিয়ে উঠতে কিন্তু অনেক সময় লাগতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডক্টর টাকেসি কোশাই বলেন,
The development of safe and effective vaccine is one thing. Producing them in adequate quantities and reaching everyone who needs them is another.
নিরাপদ ও কার্যকর টিকার বিকাশ হলো একটি কাজ, আর এগুলোকে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা এবং যাদের প্রয়োজন তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হলো আরেক কাজ।
মহামারীটির অর্থনৈতিক ও সামাজিক ব্যয় এবং তার প্রভাব ভবিষ্যতের কয়েক বছর ধরে অনুভূত হবে, তবে বৈজ্ঞানিক প্রচেষ্টা আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার একটা ঝলক দেখাচ্ছে। প্রযুক্তির সাহায্যে তৈরি করা জেনেটিক উপাদানগুলির কয়েক ফোঁটা অর্থাৎ কোভিডের টিকা মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ, মানে এই কোভিড মহামারীর মোকাবিলার বিরুদ্ধে সুরক্ষা দেবে এবং আমরা সবাই একটা সুন্দর ভবিষ্যৎ আশা করব।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। স্লোভেনিয়া হিজবুল্লাহ গোষ্ঠীকে পুরোপুরি একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে শনাক্ত করেছে। তারা হিজবুল্লাহদের রাজনৈতিক ও সামরিক শাখার মিথ্যা তারতম্য প্রত্যাখ্যান করে দলটিকে শনাক্ত করে। স্লোভেনিয়ার পররাষ্ট্র দপ্তরে জানায় যে হিজবুল্লাহ দল একটি অপরাধী ও সন্ত্রাসী সংগঠন যারা বিশ্বের নিরাপত্তা ও শান্তির প্রতি হুমকি স্বরূপ। যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে হিজবুল্লাহদের প্রতিহত করতে স্লোভেনিয়া যে প্রয়াস নিয়েছে তার প্রতি সাধুবাদ জানায়। অন্যান্য কয়েকটি ইউরোপীয় সরকার যেমন যুক্তরাজ্য, লিথুয়ানিয়া, লাটভিয়া, কোসোভো এবং এস্তোনিয়া সন্ত্রাসী দলটিকে বিগত বছরগুলিতে শনাক্তকরণ নিষিদ্ধ বা বাধা দিতে যে বিশেষ পদক্ষেপ নিয়েছে স্লোভেনিয়া সেই পদাঙ্ক অনুসরণ করে। 1982 সালে ইরান সরকার কর্তৃক গঠিত হিজবুল্লাহ সংগঠন একটি কুচক্র নেটওয়ার্ক কর্মসূচি প্রবর্তন করে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে তাদের রাজনৈতিক, সামরিক, সন্ত্রাসী এবং অপরাধীমূলক তৎপরতা। হিজবুল্লাহ সংগঠন লক্ষ লক্ষ যোদ্ধাদের সমন্বয়ে শক্তিশালী এক সন্ত্রাসী দল গঠন করে, যাদেরকে প্রায় 130,000 রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়। এছাড়াও তারা ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া সংযোগকারী এক আন্তর্জাতিক সন্ত্রাসী ও অপরাধ নেটওয়ার্ক চক্র গড়ে তোলে। হিজবুল্লাহ সংগঠনের রয়েছে ইউরোপীয় স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট হামলার দীর্ঘদিনের ইতিহাস। ফ্রান্স, স্পেন, জার্মানি, বুলগেরিয়া এবং সাইপ্রাস সহ বহু লেবানন ও ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তারা হামলা চালায়। হিজবুল্লাহ সন্ত্রাসী দলটি ইউরোপের মাটিতে এবং সমগ্র ইউরোপ জুড়ে অপরাধী আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার আওতায় রয়েছে মাদক ও মুদ্রা পাচার ও সাইবার ক্রাইম। হিজবুল্লাহ সন্ত্রাসী দল এমনকি 1990 সালের বসনিয়া যুদ্ধে তাদের যোদ্ধাদের নিয়োজিত করেছিল। ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহদের কুচক্র তৎপরতা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং তাদের অঞ্চলে ইরান সমর্থিত এই দলটিকে প্রতিহত করতে আন্তর্জাতিক সমাজকে সম্পৃক্ত করেছিল। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, ইউরোপে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি, পররাষ্ট্র দপ্তর পরিচালিত আমাদের কূটনৈতিক উদ্যোগ ফলপ্রসূ হয়েছে, 6টি ইউরোপীয় দেশ বিগত বছরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং অন্যান্য ইউরোপীয় সরকারও নতুন পদক্ষেপ নেবার কথা ভাবছে। যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে ইউরোপীয় মহাদেশে হিজবুল্লাহদের উপস্থিতি নির্মূল করতে স্লোভেনিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশের পদক্ষেপকে সাফল্য বলে সাধুবাদ জানিয়েছে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Alice Bryant and Jill Robbins. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Alice Bryant.
Have you ever been sure that you were pronouncing a word correctly, only to find out just how wrong you were? That happened to me on a trip to France a few years ago. I was at a cafe ordering food. When I said the word egg in French, the server did not understand me. After a few more tries, he still had no idea what I was trying to say. I was very surprised. That experience reminded me of something. Having too few chances to speak a language can leave us unclear about our pronunciation ability. Many of you out there can probably relate. You may have had trouble finding English practice partners in your own city or country. One answer is to use an app for pronunciation practice. While most such apps are imperfect, they may support your overall efforts to be better understood in English. On today's education tips, we will talk about 4 American English pronunciation apps. The first one is called Say It Pronunciation. This app's goal is to help learners improve the clarity of their pronunciation. It was developed by Oxford University Press, the same publishers that brought us the world's biggest dictionary. Users of Say It Pronunciation can practice more than 35,000 words. With the app, you can take a pronunciation test of words pre-chosen by the app from easy to difficult. Touch letters from the IPA to hear what each sounds like. Record yourself saying a word. The app then creates a waveform from your voice, and you can compare it to that of the model speaker. A marker shows which part of each word to stress. Play your recording at a slower speed to hear differences between your pronunciation and the models. And share your pronunciation recording with a friend or teacher. Say It Pronunciation offers a free version, but its usability is limited. You would need to buy the paid version to get full use of the app, which costs $6.99. Next up is the app Elsa Speak. Elsa Speak uses artificial intelligence, or AI, to act as your own American English pronunciation teacher. One of the strong points of this app is that it offers a speaking test with detailed results and a score. Another is that its AI software lets you have conversations with the computer and get feedback. With the app, you can take a speaking test to help you understand your biggest pronunciation problems. After the test, Elsa Speak puts together your personalized lesson plans. Listen to Elsa Speak, repeat its words or phrases, and get immediate feedback on how to move your lips and tongue for better sound clarity. Do 4 different types of lessons: pronunciation, listening, syllable stress, and conversation. And choose a time that you want to practice and get reminders from the app each day. Elsa Speak has a free 7-day trial version that lets you take the speaking test and use its 1,200 lessons. After that, you would need to pay for the full version. Prices range from 99 cents to $99 for in-app purchases. Next up is accent training, which was designed for iPad and can operate on an iPhone. It also has an Android version, which goes by the name American English Accent Guide. Both center on a few important elements of pronunciation, including reduced speech, intonation, and connected speech. With the app, you can practice listening to and using reduced speech. Read along as you listen to short passages and see in red which phrases are reduced. Try recording yourself reading the passages and compare your recordings to that of the model. And connect to other useful apps, such as VOA English Learning, which is not our app, but does use our content. The iPhone version offers 16 practices. The Android version offers a virtual conversation room. The app is free, but unwanted ads show up often. You can choose whether to pay $2.99 to remove them. And finally, we have English Pronunciation Tutor. On Android, the app is called American English Pronunciation Tutor. Developed by Language Arts Press, the app is useful if there are specific sounds in English that give you continuous trouble. With the app, you can focus on one element of pronunciation in each unit, see drawings and hear recorded explanations of the mouth shape and tongue positions that produce each sound, see pictures of similar sounds side by side and touch the pictures to compare how to produce each sound, record yourself saying words and compare yourself to the model, and take a listening quiz on the sounds of each unit. The app is free for the first unit only. After that, you would pay $5.99 to activate the full version. I'm Alice Bryant.
In a town near Indianapolis, Indiana, 19-year-old college student Grace Kern has been working in elementary school classrooms. She is helping students as teachers offer instruction online via a screen inside the room. "My dad told me that a bunch of teachers are out and they're struggling to get substitutes in. And I was like, well, all my classes are online except for one. So I have time to do it. And I would hate for the schools and the students to struggle," she said. Grace Kern is studying medical imaging technology at Indiana University, Purdue University, Indianapolis. Her father is Scott Kern, a human resources director at Greenfield Central Community Schools. He asked the community for help as he watched the number of substitute teachers go down. "I said, if you've got a student who's in college, maybe they'd like to work even a 2-month thing for us, which would be a stopgap, no doubt, but it will help us a whole bunch. More than 12 college students answered the call, including Kern's own daughter. As the coronavirus makes large numbers of educators stay at home or stop working, school districts around the country are aggressively employing substitute teachers. The schools offer extra money and do not require the employees to have a teaching degree. They are doing all they can to keep classrooms open. Coming to the rescue, in many cases, are college students who are themselves learning online or home for long winter breaks. Before the pandemic hit, there was already a shortage of teachers. Fewer students became teachers, and retired teachers were staying home with health concerns. Teachers are now staying home because of contact tracing or exposure to the virus. This situation has made schools move to distance learning, even when they could have in-person classes. Governor Ned Lamont is the Democratic leader of the state of Connecticut. Late last month, he asked college students who were coming home for their winter break to help in hospitals, virus testing sites, and in schools. In cases where teachers are leading instruction from a distance, Lamont said college students could be paid to come into the classrooms and help provide supervision. Look, you could binge watch Netflix for 3 weeks, but we have some other ways you could really be of assistance. Helping your entire community get through this pandemic, Lamont said at a news conference. Isabel Orozco is a freshman at Wellesley College. She is working as a substitute teacher in the Cheshire, Connecticut district, where she graduated high school in June. She said she's considering taking all of her spring term classes online so she can continue working in the public schools. Anything I can do to help, I feel good about, she said. The temporary employer, Kelly Education, works with districts to provide substitutes. Company president Nicola Suarez said the pandemic has exposed problems with shortages that have been worsening for years. Suarez said the past 10 months have quickly made it worse, adding that she does not expect too much improvement next school year. We've seen a lot of folks leave the profession. The openings are going to increase, so it is a domino effect, she said. In South Carolina, Lisa Osri of Charleston experienced this herself. One of her first jobs of the year was substituting for a teacher in his mid-60s who quit suddenly. He worked a couple of weeks and said, "I am out of here," and walked out the door, she remembered. In Nebraska, more school organizations are asking the state government to excuse substitutes from a requirement to have a teaching certificate. That change lets administrators hire substitutes who have 60 college credits. The student must have completed a teaching class and another that deals with unfair treatment and discrimination. In Iowa, more substitute jobs are going unfilled, even after the state lowered its requirements. Coy Marquardt is Associate Executive Director at the Iowa State Education Association. He explained that in the past, schools could divide a missing teacher's students among the other teachers in the building. But that will not work in a pandemic, he said. To deal with the teacher shortage, some administrators and counselors are serving as substitutes, although even that is not enough. That is one of the reasons why some of the districts went and are still in virtual or remote, because they just didn't have the staffing, Marquardt said. I'm Jill Robbins.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. The 1880s were years of important change in American business and industry. 20 years after the Civil War, the United States had become one of the leading industrial nations of the world. As the number of factories increased, so did competition between businesses. Some industrialists cooperated with their competitors to reduce competition. But this did not always succeed. There was no legal way to enforce their agreements. Leo Scully and Jack Weitzel tell how these issues were handled during the administration of President Benjamin Harrison.
In 1879, a new form of business organization was developed, the trust. In a trust, stock owners of many competing companies give control of their stock to a committee or group of trustees. The trustees operate all the companies as one and pay profits to the stockholders. The profits would be high because there would be no competition to drive down prices. One of the first trusts was formed by John D. Rockefeller in the oil industry. The stockholders of 77 oil companies gave control of their stock to 9 trustees of Rockefeller's Standard Oil Company. The 9 men controlled 90% of the nation's oil production.
The success of the Standard Oil Company led to the creation of trusts in other industries. Soon, there was a sugar trust, a salt trust, a steel trust, even a whiskey trust. These huge corporations represented hundreds of millions of dollars. This great wealth made them very powerful. Former President Cleveland, himself a friend of business, warned of a growing danger. Corporations, he said, should be carefully controlled creatures of the law and servants of the people. Instead, they are fast becoming the people's masters.
The public began to demand government controls of the trusts. Farmers claimed that prices were too high, and they blamed the trusts. Workers said their unions could not negotiate with the new industrial giants. Small businessmen charged that trusts were too powerful. They said the trusts could destroy them. Public demands for action led the governments of 15 states to pass antitrust laws. But the state laws could do nothing. Most of the trusts were nationwide corporations, which did business in many states. Public protest was so great that both parties in the 1888 elections, promised to pass a federal law against trusts.
A number of such bills were proposed. One, offered by Senator John Sherman, a Republican, was approved by Congress. President Benjamin Harrison signed it into law in 1890. The Sherman antitrust law sounded severe. It said it was illegal for a trust or any other organization to interfere with interstate commerce, trade among the states. It was also illegal for any person or organization to form a monopoly, to get control of a whole industry. The law ordered harsh punishment for any person found guilty of these crimes. It sounded like a strong law, but it was not. It was written in a very general way that left the courts to decide what the law really said. Opponents of the Sherman antitrust bill said its purpose was not to destroy trusts, but to make the public believe that trusts would be destroyed.
During President Harrison's administration, only 8 corporations were accused of violating the new antitrust law. Of the 8, only 1 was found guilty, and only in a very limited way. The first company charged was the Whiskey Trust. A court dismissed the case. It said the government failed to prove that the trust had interfered with interstate commerce. A few years later, the government asked the courts to break up the huge sugar trust, which controlled 98% of the sugar-producing industry. The Supreme Court refused to do so. It said that it was true the trust had formed a monopoly in the sugar-producing industry, but it said the monopoly was in manufacturing, not in trade or interstate commerce. Therefore, said the High Court, the sugar trust was legal and did not violate the antitrust law.
Industrial trusts helped to reduce competition among American companies. High tariffs also gave some protection from competition with foreign companies. But business leaders were not satisfied. They demanded even higher taxes on imports to further reduce competition. So, Republican Congressman William McKinley of Ohio proposed a new tariff bill, one that would raise import taxes higher than ever before. The tax already was about 38% on most imported products. The new measure would raise it to almost 50%.
Not everyone in the Harrison administration supported the high tariff measure. Secretary of State Blaine wanted to increase trade between the United States and other countries. He warned that new high tariffs would destroy those plans. Blaine also opposed the bill because he felt it would hurt the Republican Party politically. In a letter to Congressman McKinley, Blaine said the bill would anger the farmers by adding as much as 8% to the price of shoes for their children. Such movements as this for protection, said Blaine, will move the Republican Party only into speedy defeat.
Most Western and Southern congressmen opposed the tariff bill because it would mean higher prices to the people of their states. But the bill could not pass without the support of some of them. So supporters of the tariff bill offered a deal. If Westerners voted for the tariff measure, then Eastern lawmakers would support a silver purchase bill that the Westerners wanted. The bill, known as the Sherman Silver Purchase Act, would have the government buy 4.5 million ounces of silver each month. The government would pay for the silver with paper money, treasury notes, which could be exchanged for gold or silver money.
Western mines were producing huge amounts of silver. By selling it to the government, the mining interests hoped to keep the price of silver from falling. Western interests spoke in Congress now with a much stronger voice. In 1889 and 1890, six Western territories became states. This added 12 more Western representatives in the Senate and others in the House. The deal was agreed to. Both the McKinley Tariff Bill and the Sherman Silver Purchase Bill were approved by Congress and signed by President Harrison. As expected, the price of imported goods rose, and the people blamed the Republicans.
In the congressional elections of 1890, the Republican Party suffered heavy losses. The Republican majority in the Senate was cut to 8, and not all the Republican senators would support the party on every issue. The Republicans lost control in the House of Representatives. Only 88 were elected to House seats. Democrats elected 235 representatives. Voters also elected 9 House members and 2 senators from a new political organization, the People's Party. The new party was born in farming areas of the West and South. It was a party of protest, formed by men who refused to support either of the two old parties.
Years before, farmers had united in agricultural organizations they called granges. A national grange had been formed. During hard times, the grange organized political action groups to help elect officials who were friendly to farmers. But as farm conditions improved, the granges began to disappear. A few years later, farmers began to build new organizations. Like the granges, they began as social and economic groups. By the late 1880s, many of these groups had united into 2 large organizations. One, with more than 1 million members, was the Southern Alliance. The other, with fewer members, was the National Farmers Alliance. Members of the 2 groups began to unite for political action.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.